দেখুন, দুর্যোগের কথা যদি আমরা বলি, তাহলে দুর্যোগ তো একটা আকস্মিক ঘটনা,
জি
এবং যেখানে মানুষের অনেক ক্ষেত্রে পূর্বাভাসও কাজ করে না আসলে। এবং সারা বিশ্বে, এটা শুধু বাংলাদেশে না, আমরা দেখি, যেমন আমরা দেখতে পাচ্ছি যে ধরুন হঠাৎ করে এই যে বরাক নদী পানি উজান থেকে এসে সুরমাকুশিয়া থেকে শুরু করে পুরো সিলেটবাসী, সিলেট শহরে হাঁটু পানি এবং
জি
পুরো এরিয়াতে ডুবে গেল। তো এগুলো হচ্ছে, দেখুন, এটা এটা হচ্ছে ক্রস বর্ডার ইস্যু, উজান থেকে পানি আসছে।
জি
তো সেখানে এই যে আকস্মিকতা, এই আকস্মিকতা মোকাবেলা করার জন্য যখন 5টা জেলা পানির নিচে চলে যাচ্ছে, শহরগুলো ডুবে যাচ্ছে, তখন তো একটা নাজুকতা আসছে, তাই না?
জি
এবং এই নাজুকতা গুলোকে তাৎক্ষণিক ভাবে কিন্তু মোকাবেলা করাটা সত্যি সত্যি কষ্টকর ব্যাপার আসলে।
জি
সরকারের রিসোর্স যা কিছু থাকুক না কেন, ধরুন আপনার 3 দিন, 5 দিন, 7 দিন, মানে যে কোনো রিসোর্স মোবিলাইজ করতে লাগে, ম্যানেজ করতে লাগে। আর ধরুন এই বিশেষ করে আকস্মিক বন্যা গুলোতে আমরা দেখতে পেয়েছি যে এটা প্রায় 20 দিন, 9 দিন থেকে 15 দিন পর্যন্ত পানির নিচে থাকা ছিল। এবার আমরা দেখেছি,
জি
এর আগে গত বছর যদি আমরা দেখি, তাহলে নর্থ বেঙ্গলে আপনি দেখুন যে 4 বার করে বন্যা হয়েছে,
জি
আগাম বন্যা হয়েছে, তারপর সিজনাল বন্যা হয়েছে, লেট ফ্লাড হয়েছে, তারপরে আবার ওদিকে ফ্লাশ ফ্লাড হয়েছে। তো এই যে নাজুকতা গুলো, একইভাবে যদি আমরা সাইক্লোন দেখি, সাইক্লোনের ক্ষেত্রে আমাদের বিপর্যয় যেগুলো আসছে, যে সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর হোক, আরব মহাসাগর হোক, অথবা ভারত মহাসাগর হোক, যেখানে সাইক্লোনের মানে ফর্ম 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 হচ্ছে, সেখান থেকে এসে কখনো কখনো দেখা যাচ্ছে, বলা হচ্ছে যে গতিপথ পরিবর্তন হচ্ছে, আকস্মিক হয়ে গতিপথ পরিবর্তন হয়, এবং প্রস্তুতি নেওয়ার পরেও কিন্তু এক ধরনের নাজুকতা হয়। যেমন এবার আমরা দেখেছি অশনি, অশনিতে বাংলাদেশের কিন্তু ক্ষতি হওয়ার কথা ছিল না, এটা কিন্তু পুরোটাই কিন্তু মানে ইন্ডিয়ার উপর দিয়ে যাওয়ার কথা ছিল, আপনি জানেন।
জি
কিন্তু তারপরে আমরা দেখলাম যে পরবর্তীতে কিন্তু হাই টাইড এবং মুন, মানে মানে দেখা যাচ্ছে ফুল মুন এবং হাই টাইড, এই দুটো মিলিয়ে কিন্তু দেখা গেলো যে শত শত হেক্টর জমি পানির তলায় চলে গেলো। বরগুনাতে হাজার হাজার হেক্টর জমি তরমুজ, যেটা লক্ষ কোটি টাকা দাম, সেগুলো কিন্তু আর তুলতে পারেনি, এবং মানে কতগুলো ক্যাশ ক্রপ যেগুলো, সেগুলো সাংঘাতিক বীজতলা ডুবে গেল। তো এই জায়গাগুলোতে মানুষের নাজুকতা কিন্তু বেড়ে যায়। কাজ এখানে মানে কোন কোন জায়গায় আছে যে মানে নেচারকে আপনি কন্ট্রোল করতে পারেন না, নেচারকে টু সাম এক্সটেন্ট ম্যানেজ করা যায়, কিন্তু এটাকে পুরোপুরি কিন্তু কন্ট্রোল করা সম্ভব না। এবং এর পাশাপাশি আরো আমাদের এখন তো বজ্রপাত তো একটা মানে এটাও দুর্যোগ হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, জানেন আপনি।
জি
আপনি দেখুন যে কালবৈশাখীর সাথে সাথে বাংলাদেশে কিন্তু এই যে গত 3 বছর ধরে যে বজ্রপাতের যে মৃত্যু সংখ্যা, এটা অস্বাভাবিক বেড়েছে। কিন্তু
জি
মানে এখানে তো কিছুই করার নেই আসলে, কোথায় কি বজ্রপাত হবে এবং কোথায় মানুষ মানে মারা যাবে, এই জিনিসগুলো তো আমরা নিশ্চিত না আসলে। আর বজ্রপাতের কারণ অনুসন্ধান যদি করি আমরা, সাইক্লোনের কারণ অনুসন্ধান সবই আমরা জানি, কিন্তু সায়েন্টিফিক ম্যানেজমেন্টও আছে। কিন্তু বাংলাদেশ দুর্যোগ মোকাবিলার রোল মডেল, কিন্তু আকস্মিকতা এবং তীব্রতা, এবং আরেকটা যেটা আমরা বলি যে ক্লাইমেট চেঞ্জ এর কারণে যেটা হচ্ছে সারা বিশ্বে, আপনি দেখুন যে গত কালের খবর দেখেছেন আপনি আমেরিকাতে, মানে ফায়ার, ওয়াইল্ড ফায়ার, মানে কি অবস্থা করে দিয়েছে। একইভাবে আপনি দেখেছেন যে গত বছর জার্মানিতে যে বন্যা হয়েছে, ইউরোপে যে বন্যা গুলো হয়েছে, মারাত্মক ভাবে বন্যা, চীনে বন্যা হয়েছে, পাকিস্তানে বন্যা হয়েছে, সারা বিশ্বেই কিন্তু একটা নাজুকতা চলছে। এবং তাপমাত্রার তীব্রতা আপনি দেখেছেন গত বছর কানাডা 3,500 লোক মারা গেছে, কানাডা মতো দেশে।
জি
এবং আপনার এদিকে গ্রিসে ফরেস্ট ফায়ার হয়েছে, ওয়াইল্ড ফায়ার হয়েছে, আপনার অস্ট্রেলিয়াতে আপনার 5 কোটি প্রাণী মারা গিয়েছে 2 বছর আগে ফরেস্ট ফায়ার বা ওয়াইল্ড ফায়ার। কাজে সেই জায়গাটা আমরা যেটা বলতে পারি যে গ্লোবালি ক্লাইমেট চেঞ্জের একটা বড় ধরনের নাজুকতা চলছে, এবং ক্লাইমেট চেঞ্জের কারণে যেটা হচ্ছে যে মানে এখানে আপনার দুর্যোগের যে তীব্রতা যেটাকে আমরা বলছি, তারপরে দুর্যোগের যে মানে রীতিমতো ভাবে মানে ফ্রিকোয়েন্সি যেটাকে বলা হচ্ছে, দুর্যোগের যে ম্যাগনিচিউড এবং দুর্যোগের যে এক্সটেন্ট যেটা, সেটা কিন্তু বেড়ে গিয়েছে।
জি
এবং সেই জায়গাটা কিন্তু আমাদের যতই সায়েন্টিফিক ব্যবস্থাপনা থাকুক না কেন, সেটাকে কিন্তু ম্যানেজ করা যাচ্ছে না। এবং এখানে মানে যতক্ষণ পর্যন্ত না আমাদের বিশ্বের এই যে উষ্ণতাকে আমরা একটা লেভেল পর্যন্ত নামাতে না পারবো, COP26 এবার কি সুনির্দিষ্ট প্রস্তাবই হয়েছে যে আপনার 2030-এর মধ্যে আপনার ওই কার্বন রিডাকশন করতে হবে, চায়না কমিট করেছে, ভারত কমিট করেছে, ইউক্রেন দেশ কমিট করেছে, আমেরিকাও কমিট করেছে। এবং সেখানে কিন্তু আপনি দেখুন যে মানে যেটা বিশেষ করে ফসিল ফুয়েল, যেটা এই
জি
ফসিল ফুয়েলটাকে আমরা যদি মানে একটা লেভেলে জিরোতে না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এই উষ্ণায়ন প্রক্রিয়াটা যেটা মানে বিশ্ব উষ্ণায়ন প্রক্রিয়াটা যেটা বাড়বে, এবং সেখানে কিন্তু আনপ্রেডিক্টেবল এই ধরনের ক্লাইমেটিক সিচুয়েশন তৈরি হবে।
জি এর সাথে আমাদের ভূমিকম্পের একটা রিস্ক থেকে যায়, সেটার প্রস্তুতি কেমন আমাদের?
না, ভূমিকম্পের প্রস্তুতি দেখুন, যে ভূমিকম্প তো আমাদের, এটা তো আসলে এটা তো একটা সাইকেল আছে বলা যায়, যে আমাদের 100 বছর আগে একবার ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশ তো রেড জোন, আপনি জানেন যে এখানে কিন্তু মানে তীব্রতা আছে, একদিকে ফল্ট, অন্যদিকে মানে যেটাকে আমরা বলি যে দুটো প্লেট মানে কোইনসাইড করেছে দাউকি বর্ডারে, যেটা তাহমিল জাফলং এর ক্ষেত্রে। কাজে এখন ঘূর্ণি সরি আমাদের আমরা আর্থিক যেটা কথা বলছি ভূমিকম্প, ঢাকা শহরে ভূমিকম্পের প্রস্তুতি যেটা আমরা বলেছি, সরকার এখন রীতিমতো ভাবে একদিকে সচেতনতা, অন্যদিকে মানে কিছু কিছু ইকুইপমেন্ট যেটা সেটা আনছে। কিন্তু সত্যি কথা যদি আমরা বলি যে ভূমিকম্পের যে ব্যবস্থাপনা, যেটা যদি 7.6.5 বা 7 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয়, এখানে কিন্তু খেয়াল করে দেখবেন যে 1960-এর দশকের যে নির্মাণ ভবন নির্মাণ আছে,
জি
1980-এর দশকে যে ভবন নির্মাণ আছে, 2000 সালে যে ভবন নির্মাণ আছে, 2010-এর পরে 2020 এখানে বিল্ডিং কোড এসেছে 1990 সালে, কিন্তু যেটা মানে
জি
আর্থকোয়েক টলারেন্স মানে যে মানে বিল্ডিং হতে হবে, এবং সেটাকে ইনফোর্স করতে পারিনি আমরা কিন্তু দুর্ভাগ্যক্রমে।
না
কাজে কাজে যদি ভূমিকম্পের তীব্রতা 6.5 বা 7 রিকটার স্কেলে হয়, তাহলে ওই যে আপনার 1960-এর থেকে 2000 সাল পর্যন্ত বা 1980 পর্যন্ত যে বিল্ডিং গুলো আছে, তার 80% বিল্ডিং কিন্তু ভেঙে যাবে কিন্তু একবারে, এবং সেখানে কিন্তু যে ডেব্রি তৈরি হবে, মানুষ তো মারাই যাবে, আহত হবে, ইনফ্রাস্ট্রাকচার সবকিছু ধ্বংস হয়ে যাবে, এবং যে ডেব্রি তৈরি হবে তার মানে 25% ডেব্রি কে অবসর্ব কিন্তু এখনো কিন্তু আমাদের হয়নি।
যে
আর
আরেকটা
তবে
জি আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে উপকূলীয় বাঁধগুলো, তারপরে
জি
শেল্টার
জি
সেন্টারগুলো, এই জায়গাগুলো মানুষ আগ্রহ হারাচ্ছে, শেল্টার সেন্টার যেতে চায় না, বাঁধগুলো ভেঙে যাচ্ছে, এখানে কি কোনো প্রবলেম আছে কিনা?
না, এখানে যেটা হচ্ছে যে এটা সত্য কথা যেটা বলতে হবে, যেটা বাস্তবতা সেটা হচ্ছে মাটির বাঁধ, যেটা বালির বাঁধ, যেটা এই বালির বাঁধ কখনো টেকসই না। এখানে টেকসই যদি করতে হয়, এটা অতি সম্প্রতি সরকার মানে যে সিদ্ধান্ত নিয়েছে যে এটাকে 2.5 ফিট উঁচু করে কংক্রিট স্ল্যাব করে দেওয়া হবে, যাতে করে এটা মানে এক ধরনের টেকসই মানে বাঁধ হিসেবে এটা রূপান্তরিত হয়। যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি দেখবেন যে বছরে 2 বা 3 বার করে পর্যন্ত ঘূর্ণিঝড় হচ্ছে, এবং মানে যেটা হচ্ছে আপনার হাই টাইডের কারণে কিন্তু ডাউকি গুলো ভেঙে যাচ্ছে, পোল্টা গুলো ভেঙে যাচ্ছে, তারপর ইনম্যাক সাইট গুলো ভেঙে যাচ্ছে। কাজে এই জায়গাটা যেটা হবে যে একদিকে আপনার যেমন হাওর এলাকা যদি বলি, আমরা গত বছর একটা বিশাল প্রশ্ন এসেছিল যে হাওরে মানে হাওরে বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি রয়েছে।
জি
দক্ষিণ পশ্চিম বাংলাদেশে আপনি সব মিলে 4,200 মতো মানে ইম্প্যাক্টমেন্ট সাইট আছে বাংলাদেশের মানে নদী নদী তীরবর্তী এবং সমুদ্র তীরবর্তী যদি
জি
আমরা বলি, এবং এইগুলোর মান মানে নির্মাণের মান যেটা সেটা কিন্তু আসলে আপ্রুত মান না, এবং এখানে নানান ধরনের মানে ব্যত্যয় ঘটেছে, এবং সেই ব্যত্যয় গুলোকে যদি আমরা চিহ্নিত করি, সেখানে যদি ট্রান্সপারেন্সি আনতে পারি, এবং সেখানে যদি আমরা ওই ধরনের কংক্রিট একটা মানে স্থায়ী বন্দোবস্ত মনে করি ব্যবস্থাপনার মাধ্যমে এই
বজ্রপাতের যে ঘটনাটা আপনি বলছিলেন,
বজ্রপাত জি জি
বজ্র,
স্যার
সেখানে একটা প্রকল্প নিয়েছিল যে তাল গাছ লাগানো, পরে দেখা গেল এই প্রজেক্ট সফল হয়নি। এই ধরনের প্রকল্প নেয় কি এটা প্ল্যানিং এ থাকে না, না ঝামেলা হয়, রক্ষণাবেক্ষণ হয়নি, আবার এখন এই প্রকল্পটা বাতিলই করে দিল?
না, এখন এখন দেখুন বজ্রপাতের ব্যাপারটা তো দেখুন যে এখন তাল গাছ তো সর্বত্র হয় না, সব জায়গায় তো হয় না, বাংলাদেশের ইকোলজিক্যাল জোন অনুযায়ী কোস্টাল এরিয়া গুলোতে বা একটু ফ্লাড প্রন এরিয়া বা ফ্লাড জোনে কিন্তু এই তাল গাছ গুলো হয়, কিন্তু
জি
অন্যান্য অঞ্চল গুলোতে কিন্তু তাল গাছের সংখ্যা কিন্তু বেশি না। কিন্তু আপনি দেখবেন সাউথ সাউথ ওয়েস্টে যেটা মানে তাল গাছের সংখ্যা অনেক বেশি আমরা দেখতে পাই,
জি
কিন্তু সেখানে সারা বাংলাদেশে তাল গাছ এখন শুধু তাল গাছ তো সিম্বলিক ব্যাপার, আমি বলবো যে যেকোনো ধরনের টল ট্রি,
জি জি
যে কোনো ধরনের টল ট্রি হতে পারে সেটা কিন্তু এক ধরনের প্রোটেকশন হয়। আগে কিন্তু আমরা দেখেছি যে আমরা ছোটবেলায় দেখেছি যে বজ্রপাত হতো, তখন কিন্তু মানুষ কিন্তু ওই দেখা দেখা যেত বড় বড় বট বৃক্ষের নিচে কিন্তু আশ্রয় নিত
জি
কৃষকরা,
জি
এখন কিন্তু মানে রাস্তা দেখবেন যে সারাদিন মানে কাজ করছে ক্ষেত খামারে, বেশিরভাগ কিন্তু ক্ষেত খামারে মানে কাজ করা অবস্থাতে কিন্তু বজ্রপাতে মারা যাচ্ছে, অনেকে রাস্তাঘাটে মারা যাচ্ছে, সেখানে কিন্তু
জি
কোনো লোকালয় নেই, কোনো গাছপালা নেই। কারণ সেক্ষেত্রে
আচ্ছা
আমি যেটা বলবো যে শুধুমাত্র তাল গাছ না, মানে বড় বড় ট্রি যেগুলো আছে সেগুলো সব ট্রিগুলো সেগুলোকে লাগাতে হবে পরিকল্পনা মাফিক, আর এগুলো প্রকল্প করে এগুলো হয় না, এগুলো সচেতনতার দরকার আছে, এগুলো স্থানীয় যারা জনপ্রতিনিধি তাদেরকে এক্ষেত্রে ফিল্ডে নামতে হবে, শুধুমাত্র ওই পার্টিকুলার ফরেস্ট ডিপার্টমেন্টের উপর অবস্থাপনার একটা সুযোগ পেয়ে যায়, আর জনগণ যদি সেই জায়গাগুলোতে যদি নিজেরা পার্টিসিপেটরি প্রসেসে অংশগ্রহণ না করে সেখানে এক ধরনের